প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله দূরের ও কাছের, দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরূদ পাক পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। আমাদের প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাক পড়ে আল্লাহ তাআলা তার উপর দশবার রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে। টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, আপনারা চাইলে আমাদেরকে শরীয়তের যে কোনো বিধি বিধান জানার জন্য প্রশ্ন করতে পারেন। আলহামদুলিল্লাহ, দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতিয়ানে কেরাম এই অনুষ্ঠানে বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করে থাকেন। পূর্বের ন্যায় আজকেও মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বরকাতুল আলিয়া আমাদের সাথে রয়েছেন, তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। যাব আপনাদের প্রশ্নের দিকে, দেখি কোন ইসলামী ভাই কোথা থেকে শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন। এই পূর্বে অনুরোধ করব, টিভি স্ক্রিনে যে নাম্বার রয়েছে আপনারা চাইলে আমাদেরকে কল করতে পারেন, কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন, বা SMS এর মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন তারা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে প্রশ্ন করতে পারেন। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না, তবে SMS এর মাধ্যমে আপনাদের যে কোনো বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন। ইনশা আল্লাহুল করিম সময়ে সময়ে বিভিন্ন পর্বে আপনাদের আসা প্রশ্ন আমরা অনুষ্ঠানে সম্পৃক্ত করব। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে দিন অর্জন করার তৌফিক দান করুক। যাব আপনাদের প্রশ্নের দিকে, দেখি কোন ইসলাম ভাই শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন। জি, প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আমার নাম রিফাত কাদেরী আত্তারি। মুফতি সাহেবের কাছে আমার এক প্রশ্ন, যে ব্যক্তি ইমামের অনুসরণ করছে তারও কি সিজদা সাহু করা লাগবে?
কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন।
ইমামের উপরে যদি সাহু সিজদা আবশ্যিক হয়ে যায়, যে কোনো কারণে সাহু সিজদা আবশ্যিক হয়ে গেল, এখন যত সংখ্যক মুক্তাদি ওনার পিছনে রয়েছেন সবার উপর সে সিজদায় সাহু আবশ্যিক হবে। ইমাম আমাদের ভুল সমূহ ধারণ করেন, অর্থাৎ মুক্তাদির কোনো ভুল হলে সেটা ইমামের কারণে মাফ হয়ে যায় যাতে ভুল হয়ে গেছে। আর মূলত ইমামের যে ভুল হয়েছে তো সেটা সবার উপরে চলে আসবে, আর প্রত্যেককে সে সাহু সিজদা করতে হবে। এখন যাদের রাকাত থেকে গেছে তারাও সাহু সিজদা করবেন, এমন নয় যে তারা সাহু সিজদা করবেন না, তারাও সাহু সিজদা করবেন। হ্যাঁ, সালামের ক্ষেত্রে তারা ইমামের সাথে সালাম ফিরাবেন না, কেননা যাদের রাকাত থেকে গেছে তাদের তো জানা নেই ইমাম সাহু সিজদার জন্য সালাম ফিরাচ্ছেন নাকি এমনিতেই সালাম ফিরাচ্ছেন। এখন ইমাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বললেন, তো যারা ইমামের সাথে প্রথম রাকাতে শরিক ছিলেন তারা তো সালাম ফিরিয়ে নেবেন, কিন্তু বাকিরা সালাম ফিরাবেন না, বরং তারা নিয়ম অনুসারে দেখবেন ইমাম সাহেব যখন সিজদার মধ্যে চলে যাবেন তারা সালাম ফিরানো ব্যতীত ইমাম সাহেবের সাথে সিজদার মধ্যে চলে যাবেন, সিজদার মধ্যে যাবেন, সিজদায়ে সাহু করবেন, আর যখন ইমাম সালাম ফিরিয়ে নেবেন এরপরে ওনারা দাঁড়িয়ে গিয়ে বাকি রাকাতসমূহ আদায় করে নেবেন।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে বিস্তারিত মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। অনুরোধ করব, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলিয়ার কর্তৃক লিখিত অত্যন্ত মূল্যবান একটি কিতাব যার নাম হচ্ছে নামাজের আহকাম, টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে, এই কিতাবটি অধ্যয়ন করুন, ইনশা আল্লাহুল করিম নামাজের মাসলা মাসাইল সম্পর্কে অবগত হবেন। যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আমি মোহাম্মদ হুসাইন আত্তারি। মুফতি সাহেবের কাছে আমার একটা প্রশ্ন ছিল, সৎকার অর্থ ঘরে রাখলে কি অশুভ প্রভাব পড়ে?
জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন।
সাদকার টাকা ঘরে রাখাতে তো কোনো ধরনের অসুবিধা হবে না। অর্থাৎ আপনি হয়তো এটাই বলতে চাইবেন যে ঘরে সাদকার টাকা আলাদা করে নিলেন, এটা বক্স করে নিলেন, তাতে ফেলবেন, তো এই কারণে কি ঘরের মধ্যে কোনো অসুবিধা সৃষ্টি হবে কিনা? কোনো অসুবিধা হবে না। সাদকার টাকা যদি ঘরেও কেউ রেখে দেন, অর্থাৎ এভাবে জমা করেন, আর যখন জমা হয়ে যায় তো তখন আপনি সেগুলো বাইরে নিয়ে জমা করে দিয়ে থাকেন, তো এটা একেবারে শরীয়তে ঠিক আমল, এতে কোনো ধরনের কোনো অসুবিধা নেই। তো সাদকার টাকা ঘরে রাখলে অসুবিধা হয় এ ধরনের কোনো কিছুই নেই। তো অনেক লোক এটা মনে করে থাকেন, বরং তিনি যাকে সাদকা দিচ্ছেন তাকেও পেরেশানির মধ্যে ফেলে দেন যে আপনি সাদকা কাচ্ছেন, এভাবে করছেন। দেখুন, সাদকা তো কাউকে না কাউকে দিতে হবে, তো বিশেষ করে এটা যারা হকদার, এবং নফল সাদকা হলে এটা সাধারণ মুসলমানের মধ্যেও আর চেষ্টা করবেন গরিব যারা তাদেরকে দেওয়ার জন্য। কিন্তু যদি ফরজ সাদকা হয়, জাকাত কিংবা এই ধরনের কোনো কিছু, এক্ষেত্রে এটার যে খাত রয়েছে সেখানে দিতে হবে। আচ্ছা, যাকে আপনি জাকাত দিয়েছেন কিংবা সাদকা দিয়েছেন কিংবা সাদকায়ে ফিতর দিয়েছেন, এটা তার মালিকানার মধ্যে চলে এসেছে, এখন তিনি পরিবারকে খাওয়ালেন এগুলো দিয়ে এবং কোথাও খরচ করলেন, এতে কোনো ধরনের কোনো অসুবিধা নেই। কারণ সাদকা আমরা যাকে দিয়েছি এটা তার আপন মঞ্জিলে পৌঁছে গেছে। এখন আগে যাই হোক, এতে কোনো ধরনের কোনো অসুবিধা নেই।
জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু।
আমি মোহাম্মদ সাজিদ আত্তারি, আমি সিলেট হবিগঞ্জ থেকে বলছি। হুজুরের নিকট আমার প্রশ্ন, যদি স্বামী ভিন্ন দেশ থেকে তালাক দেয় তবে কি তালাক কার্যকর হয়ে যাবে?
জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন।
জি হ্যাঁ, একেবারে তালাক পরে যাবে। তালাকের জন্য স্ত্রীর সেখানে মজুদ থাকা কিংবা স্বামীর সেখানে মজুদ থাকা সেটা আবশ্যিক নয়। তালাক যেই সময় স্বামী প্রদান করবেন সেই সময় তালাক হয়ে যাবে। এখন বিদেশ থেকে তালাক দিয়ে দিয়েছেন কিংবা ফোনে তালাক দিয়ে দিয়েছেন কিংবা অন্য কোনো মাধ্যমে তালাক দিয়েছেন, তালাক সর্বোপরি হয়ে যাবে। যে লোক এটা মনে করেন যে অনেক সময় স্বামী তালাক দেন সেখানে স্ত্রী উপস্থিত থাকেন না, তো স্ত্রীর উপস্থিত হওয়া আবশ্যিক নয়, স্ত্রী সেখানে মজুদ থাকুন কিংবা না থাকুন তালাক হয়ে যাবে। অনুরূপভাবে এই ব্যাপারেও যদি স্বামী বাহিরে থেকে তালাক প্রদান করেন, দিয়ে দেন, তখনও তালাক পতিত হয়ে যাবে।
জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আমার নাম শেখ মোহাম্মদ বিল্লাল, আমার বাড়ি সাতক্ষীরা জেলা শ্যামনগর থানা। এই জনাব মুফতি সাহেবের কাছে আমার এই প্রশ্ন, বাড়ির দেওয়ালে প্রাণীর ছবি লাগানোর বিধান কি?
জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে? আমার ভাই প্রশ্ন করেছে, বাড়ির দেয়ালে ছবি টাঙ্গানো এটি শরীয়ত সম্মত আছে কিনা একটু বিস্তারিত বলুন।
প্রাণীদের ছবি লাগানো এটা জায়েজ নেই, যেটা প্রিন্টেড ছবি। একটি হচ্ছে তা যা আপনি ভিডিওর মধ্যে দেখেন, অনুরূপভাবে মোবাইলে পিকচার রয়েছে, তো এই মোবাইলে পিকচার কিংবা ভিডিও এটার উপর ছবির কোনো হুকুম নেই। ছবি হচ্ছে সেটা যেটা প্রিন্ট আকারে ছাপানো হয়েছে, কিংবা হাতের দ্বারা কেউ এভাবে নকশা করে এটাকে ছবি বানিয়ে দিয়েছে, কিংবা কেউ এটার প্রিন্ট বের করেছে, তো যেটা প্রিন্টের ছবি সেটা শরীয়তের অনুমতি ব্যতীত এটা বের করা জায়েজ নেই, গুনাহের কাজ হয়ে থাকে। হ্যাঁ, যেখানে প্রয়োজন পড়ে যায় রাষ্ট্রীয় আইনি প্রক্রিয়ার জন্য, তো ঠিক আছে, সেই পর্যন্ত অনুমতি রয়েছে। অনুরূপভাবে অন্য কোনো প্রতিষ্ঠানে কখনো প্রয়োজন হলে তো সেখানে তো অনুমতি রয়েছে, কিন্তু এভাবে অনুমতি নেই যে এটাকে একেবারে সাধারণভাবে প্রিন্ট করলেন অতপর দেওয়ালে লাগিয়ে দিলেন, কেননা এটা ছবিরই সম্মান করা, আর প্রাণীর ছবি এমনিতেই নাজায়েজ এবং হারাম কাজ, আর এখন এটা সম্মানসূচকভাবে লাগানো এটা আরও বেশি হারাম কাজ। অনুরূপভাবে অনেক লোকেরা আউলিয়া একিরাম এর পক্ষ থেকে নির্ধারিত ছবি, নেককার বান্দাদের নির্ধারিত ছবি সেগুলো লাগিয়ে দেন, তো শরীয়তে এটারও অনুমতি নেই যে আউলিয়াদের নির্ধারিত ছবি আপনি লাগাবেন, চাই বাছাই করেছেন কিংবা প্রকৃত ছবি হোক কারো, কোনো বুজুর্গের, কোনো পীর সাহেবের, কোনো আলিম সাহেবের, তো আপনি এইভাবে একেবারে আপনার ঘরে এই ধরনের ছবি লাগাবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ঘরে কোনো প্রাণীর ছবি থাকে সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আর নামাজেরও এমন অনেক অবস্থা রয়েছে কখন এটা অপছন্দনীয় হয়ে যায় আর কখন এটা মাকরু হয়ে যায়। আর অনেক অবস্থা এমন রয়েছে যে নামাজ ওয়াজিবুল ইয়াদা হয়ে যায়, অর্থাৎ সেই নামাজ দ্বিতীয়বার পড়াটা আবশ্যিক হয়ে যায়, তো এই জন্য প্রাণীদের ছবি একেবারে লাগাবেন না আর না কোথাও লাগাবেন।
জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু।
আমি মোহাম্মদ নিজামুল হক আত্তারি, আমি শরীয়তপুর থেকে বলছি। মুফতি সাহেবের নিকট আমার প্রশ্ন হল, কর্মচারী ছুটি নেওয়া বা দেরি করে আসার কারণে কার ওপর অর্থদণ্ড আরোপ করা কেন?
জি মুফতি সাহেব কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলুন।
কর্মচারী যদি ছুটি নেন কিংবা দেরিতে আসেন, তো যার তিনি চাকরি করছেন তার জন্য এতটুকু বৈধতা রয়েছে যে তিনি তার বেতন থেকে সময় অনুযায়ী কর্তন করতে পারবেন। ছুটি দিলে তো সুযোগ যতটুকু টাকা আসে ছুটির একদিনের সেটা আপনি কর্তন করে নিন, কিন্তু এমন নয় যে ছুটি করার কারণে তাকে এক্সট্রা জরিমানাও আদায় করতে হবে। জরিমানা দেওয়া এটা শরীয়তে জায়েজ নেই। লেট কিংবা ছুটির কারণে আপনি জরিমানা লাগাবেন তো এটা শরীয়তে জায়েজ নেই। বাকি যতটুকু লেট করেছেন সেটা আপনি ততটুকু টাকা আপনি কাটার জন্য হকদার, আপনি কেটে নিতে পারবেন। আচ্ছা, কিছু কর্মচারী রয়েছেন যারা সবসময় এই ধরনের কাজ করে, তাকে লেট করেন, তো আপনি এমন কিছু শর্ত দিয়ে কর্মচারী রাখুন যাতে চাকরিতে ঢোকার সময় যে আপনি শুধুমাত্র মাসে 3-4 দিন লেট করতে পারবেন, এটা ছাড়া আপনি আর লেট করতে পারবেন না। আপনার ছুটির ব্যাপারেও যে আপনি মাসে 1টি ছুটি কিংবা 2টি ছুটি করতে পারবেন মাসের মধ্যে, তার ছুটিরও একটি তালিকা আপনারা তৈরি করে দিন কিংবা উসুল তৈরি করে নিন। এই সমস্ত আইনকানুন তৈরি করুন, তো নিয়ম অনুসারে আপনি নির্ধারণ করুন। এখন যদি নিয়মের বাইরে তিনি চলেন, ঠিক আছে, তো আপনি পরবর্তী মাস থেকে তার বেতন দেওয়ার মধ্যে আপনি এগ্রিমেন্ট ভঙ্গ করে তাকে নিষেধ করে দিন। কিংবা আপনি 6 মাস কিংবা 1 বছরের এগ্রিমেন্ট তৈরি করেছেন, এখন পরবর্তীতে এই সময় অতিক্রম হলে আপনি তার উপরে অ্যাকশন নিয়ে নিন যে ভাই, এই সমস্ত নিয়ম কারণ যেহেতু ছিল সে অনুযায়ী তিনি চলছেন না, এই জন্য আমরা ওনার চাকরি আগে কন্টিনিউ করতে পারবো না।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। অনুরোধ করবো যারা কর্মচারী তাদের জন্য আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলিয়ার কর্তৃক একটি অত্যন্ত মূল্যবান কিতাব যার নাম হচ্ছে হালাল ও উপার্জনের 50টি মাদানী ফুল, টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে। এই রিসালাটি যারা কর্মচারী যারা মালিক উভয়ের উচিত এটি অধ্যয়ন করা। হালাল উপার্জন কিভাবে অর্জন করতে হয় এবং কর্মস্থলে যে নির্ধারিত সময়ে যাওয়া আর না যাওয়ার ব্যাপারে অত্যন্ত সুন্দরভাবে আমির আহলে সুন্নাত এই কিতাবে লিপিবদ্ধ করেছেন। আশা রাখি এটি যদি অধ্যয়ন করা হয় অনেক কিছু এই বিষয়ে জানা যাবে। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, যে আলমারিতে কোরআনে পাক রাখা থাকে তার উপর কি কোনো বস্তু রাখা কি নাজায়েজ?
জি মুফতি সাহেব কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলুন।
যে আলমারির মধ্যে কোরআনে পাক আপনি রাখেন কিংবা যে সন্দুকের মধ্যে কোরআনে পাক আপনি রাখেন, আমাদের ফুকাহায়ে কেরাম তার উপর তো কাপড় ইত্যাদি রাখতে নিষেধ করে দিয়েছেন। আলমারি বিভিন্ন ধরনের হতে পারে, যে তার মধ্যে বিভিন্ন সেলফ থাকতে পারে, তো চেষ্টা করবেন কোরআন সবচাইতে উপরে থাকে যেন রাখতে পারেন। আর বাকি যে তর্তিব বর্ণনা করেছে যে এই এই কিতাবসমূহ নিচে থাকবে, অর্থাৎ তফসির হাদিস অতপর যা কিছু রয়েছে, তো এমন হওয়া উচিত যে কোরআন সবচাইতে উপরে থাকবে। তো এই সেলফের মধ্যেও যখন রাখবেন তখন এই নিয়মগুলোকে আপনাদেরকে মানতে হবে। আর প্রকাশ্যে যেখানে কোরআনে পাক থাকবে তো তার উপরে এই ধরনের কোনো বস্তু আপনারা রাখবেন না। যদিও বা আলমারির মধ্যে কাপড় প্যাকেট ইত্যাদি মানুষ রেখে দিলেন, যদিও বা আলমারি আলাদাভাবে বিবেচনা করা হয়ে থাকে, রেখে দিলেও তিনি গুনাহগার হবেন না। এইভাবে সর্বোপরি সতর্কতা এটা থাকবে যে এই আলমারির মধ্যে কোরআনে পাক রয়েছে, তো কোরআনের উপরে কোনো বস্তু রাখবেন না, না সেটা কোনো সন্দুকে আর না এমন আলমারির মধ্যে রাখবেন, সতর্ক থাকতে হবে।
প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমেই সাজানো হয়েছে। টিভি স্ক্রিনে আমাদের কল সেন্টারের নাম্বার দেওয়া রয়েছে, এখনই যদি সম্ভব হয় আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। ইসলামী বনের আমাদেরকে কল করবেন না, তবে SMS এর মাধ্যমে আপনাদের যে কোনো শরীয়তের বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন তারা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে নিজের প্রশ্ন পাঠিয়ে দিন। ইনশাআল্লাহুল করিম বিভিন্ন পর্বে আপনাদের আসা প্রশ্ন আমরা অনুষ্ঠানে সম্পৃক্ত করব। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি ঢাকা থেকে বলছি। মুফতি সাহেবের কাছে আমার একটি প্রশ্ন, কোনো মহিলা যদি মারহাম ছাড়া অন্য মহিলাদের সঙ্গে ফরজ হজে যেতে চায় তবে তার বিধান কি?
জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন।
যে মহিলা 92 কিলোমিটার দূরত্ব থেকে কোনো জায়গা থেকে আসছেন, এখন যদি আমরা শুধু বাংলাদেশের কথা বলি কিংবা অন্যান্য দেশের কথা বলি, তো এটার দূরত্ব এতটুকু হয়ে যায় ফরজ হজ আদায় করার জন্য, তার শর্ত হচ্ছে তার সাথে মুহরিম থাকতে হবে। শরীয়ত তার উপর হজ দ্রুত আদায় করাটা ফরজ করেন না যে তিনি হজ দ্রুত আদায় করবেন। হজ তখন তাকে দ্রুত আদায় করতে হবে যখন তার সাথে মুহরিম কিংবা তার স্বামী থাকবে। তো হতে পারে কোনো মহিলাদের গ্রুপ কিংবা মহিলাদের একটি জামাত তাদের সাথে যুক্ত হয়ে কিংবা এই জামাতের সাথে যুক্ত হয়ে কিংবা কাফিলার সাথে যুক্ত হয়ে এই মহিলা যেতে চাইলে এটা তার জন্য জায়েজ হবে না যতক্ষণ তার সাথে তার স্বামী কিংবা মুহরিম থাকবে না। প্রত্যেক মহিলার জন্য মুহরিম কিংবা স্বামী থাকা এটা জরুরি। হ্যাঁ, এটা হতে পারে যে একজন মুহরিম তিনি যদি অনেক মহিলার জন্য মুহরিম হয়ে যান, যেমন ওনার স্ত্রী, তো উনি স্ত্রীর জন্য ওনার স্বামী, আচ্ছা তিনি তার মাকে নিয়ে যাচ্ছেন তো তিনি তার সন্তান, ওনার বোন যাচ্ছেন তো তিনি ভাই, তো পুরুষ তো একজন, কিন্তু তিনি তিনজন মহিলার জন্য মুহরিম হয়ে গেলেন, কেননা এখানে সম্পর্ক রয়েছে। কিন্তু এমনটা নয় যে যার সাথে কোনো মুহরিমের সম্পর্ক নেই তিনি তারও যদি মুহরিম হয়ে যান, অথবা কেউ এটা মনে করলে যে আমার সাথে কোনো ভাই নেই, স্বামী নেই, আমার সাথে কেউ নেই, কিন্তু তার সাথে তো তার স্বামী রয়েছে, তার ভাই রয়েছে, তো তার সাথে তার তো কোনো সম্পর্ক নেই না, তো এই জন্য তার যাওয়াটা জায়েজ নেই। তিনি সওয়াব চারা কদম কদম গুণা নিয়ে তারপর ফিরে আসবেন। তো হজ যদিও বা ফরজ হয়ে যায়, কিন্তু শরীয়ত বলছেন যতক্ষণ স্বামী কিংবা কোনো মুহরিম থাকবেন না, তো তিনি সফরে শরী ইখতিয়ার করবেন না, এই সফর করবেন না যতক্ষণ স্বামী কিংবা ওনার কোনো মুহরিম সাথে থাকবে না। তো এই জন্য তার জন্য অপেক্ষা করবেন, যখন মুহরিম সাথে থাকবে তো তাকে সাথে নিয়ে যান। আর যদি কোনো মহিলার কাছে এত পরিমাণ সম্পদ কিংবা টাকা থাকে যে তিনি মুহরিমের টাকাও নিজে দিতে পারবেন, তো এই অবস্থায় তিনি মুহরিমের টাকাও নিজে দিবেন আর ওনাকে তার সাথে হজের জন্য নিয়ে যাবেন।
ইসলামী বোনদেরকে অনুরোধ করব, পর্দার ব্যাপারে প্রশ্নোত্তর কিতাব স্ক্রিনে দেখানো হচ্ছে, এই কিতাবটি অধ্যয়ন করুন ইনশা আল্লাহুল করিম। ইসলামী বোনদের শরাই সফর সম্পর্কে এর মধ্যে লেখা হয়েছে। এরপরে আমির আলী সুন্নাত দামত বরকাতুল আলিয়ার কিতাব ইসলামী বোনদের নামাজ, এই কিতাবটি অত্যন্ত মূল্যবান, অবশ্যই এই উভয় দুটি কিতাব অধ্যয়ন করুন। আশা রাখি অনেক এই বিষয়ে আপনাদের ইলিম অর্জন হবে এবং ইসলামী বোনদের পর্দার ব্যাপারে, নামাজের ব্যাপারে, পবিত্রতার ব্যাপারে ইনশা আল্লাহুল করিম জ্ঞান অর্জন হবে। এই পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম মোহাম্মদ মুফাজ্জল ইসলাম। হুজুরের কাছে একটি প্রশ্ন, যে কাটিয়া বা কাটে মিত্র দেহ রেখে গোসল দেওয়া হয়েছে, সেটি কি পরবর্তী ঘরে রাখা যেতে পারে?
জি মুফতি সাহেব কি বলবেন? আমার ভাই প্রশ্ন যে করেছেন আপনি শুনেছেন, একটু বিস্তারিত বলুন।
ঘরে রাখতে তো কোনো অসুবিধা নেই, কিন্তু সেই পালং কিংবা খাট কার? যদি সেটা পরিবারের হয়, সেখানে মাইয়াতকে গোসল দিলেন, তো সেটা ঘরে রাখতে কোনো ধরনের কোনো অসুবিধা নেই। এখন সেই খাট কিংবা পালং সেটা অন্য কোনো প্রতিষ্ঠানের হলে অনেক সময় মানুষ মসজিদ থেকে কিংবা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে নিয়ে আসেন, তো আপনি সেটা ঘরের মধ্যে কিছু সময় রেখে দিলেন, এখন মাইয়াদ নিয়ে চলে যাচ্ছেন, তারপরে আপনি সেটা পৌঁছে দিবেন, এটা তো ঠিক আছে। কিন্তু এটা নয় যে এটা আপনার ঘরে আপনি রেখে দিবেন, তো এটা যে প্রতিষ্ঠানের কিংবা যে মসজিদ থেকে এনেছেন সেখানে পুনরায় দিয়ে আসুন। কিন্তু সর্বোপরি যদি ঘরে রাখেন, তো এখানে কোনো ধরনের কোনো গুণা নেই যে এটা পাঁচ মিনিটও ঘরে রাখতে পারবেন না, তো এইখানে কোনো ধরনের কোনো গুণাহের বিষয় নেই। আর যদি ঘরের খাট হয়, ঘরের বিষয় ছিল আর ঘরের মধ্যেই গোসল দিয়েছেন, তো সাধারণ যে ব্যবহার বিধি রয়েছে, তো আপনি একেবারে নর্মালি এটাকে ব্যবহার করতে পারেন, এতে কোনো ধরনের কোনো অসুবিধা নেই।
পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম মোহাম্মদ ইয়াসিন আরাফাত, আমি ঢাকা থেকে বলছি। মুফতি সাহেবের নিকট আমার প্রশ্ন, অশ্লীল ভিডিও শেয়ার করার পর কেউ যদি অনুতপ্ত হয় তবে কিভাবে তওবা করা উচিত?
জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে? আমার ভাই যে প্রশ্ন করেছে একটু বিস্তারিত বলুন।
বেহায়া লজ্জাজনক ভিডিও যদি কেউ তৈরি করে থাকেন আর সেটা শেয়ারও করে দিয়েছেন, তো প্রকাশ্যে তওবা তো অনুসূচনাকে বলা হয়, আল্লাহর বারে গাহে সত্যিকারের তওবা করা। আর গুনাহ দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে প্রকাশ্যে গুনাহ, আরেকটি হচ্ছে চুপিসারে গোপনে আলাদাভাবে করা গুনাহ। তো যেটা প্রকাশ্যে করেছেন সেটার তওবা প্রকাশ্যে করতে হবে, আর যেটা গোপনে করেছেন তার তওবাও গোপনে আপনাকে করতে হবে, আর যেটা প্রকাশ্য এবং মানুষের কাছ পর্যন্ত পৌঁছে দিয়েছেন সেটা তো প্রকাশ্যে চলমান একটি গুনাহ হয়ে থাকে। তো যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সে এই খারাপ ভিডিও চালিয়েছে কিংবা এই খারাপ ভিডিও শেয়ার করে দিয়েছে, তো এখন তিনি সেই প্ল্যাটফর্ম থেকে যে শেয়ার করা হয়েছে সেটা তো তিনি ডিলিট করতে পারবেন কিংবা সরিয়ে দিতে পারবেন, তো সরিয়ে দিন। আর যতটুকু সম্ভব এই ভিডিও যদি বন্ধ করাও সম্ভব না হয়, অনেক দূর পর্যন্ত চলে গেছে, তাহলে এটার বিরুদ্ধে নিজের অসন্তুষ্টি প্রকাশ করুন, অর্থাৎ সেটার জন্য তওবার ভিডিও তৈরি করুন এবং আপনি সেটা আপলোড করে দিন। আর লিখিত আকারও হতে পারে যে আমি এই এই ভুল করেছি এবং এটা থেকে এই মুহূর্তে আমি তওবা করছি, তো তিনি প্রকাশ্যে ওনার তওবা প্রকাশ করে দিবেন। তো এই অবস্থাগুলো হতে পারে, আর এটা মনে রাখবেন দর্শক, এটি প্রবাহমান একটি গুনাহের কাজ হয়ে থাকে। যে মানুষ মোবাইলের মাধ্যমে চালাতে থাকে, গুনাহের কাজ অবিরাম করতে থাকে। বেহায়া ভিডিও, উলঙ্গ ভিডিও, না জানি কেমন কেমন ভিডিও রয়েছে, বেপর্দা নারীদের ভিডিও, তো এগুলো দেখাও জায়েজ নেই, এগুলো ছড়িয়ে দেওয়াও জায়েজ নেই। তো এগুলো থেকে তো ওনাকে সত্যিকার অর্থে তওবা করতে হবে, আর তওবার পদ্ধতিগুলোর উপরে আমল করতে হবে।
সর্বশেষ প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আমি মোহাম্মদ তাসিন। হুজুরের কাছে আমার প্রশ্ন, সন্তানের আমলের খবর কি মৃত্যুবরণকারী পিতামাতার কাছে পৌঁছে?
জি মুফতি সাহেব, কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলুন।
জি হ্যাঁ, একেবারেই। সন্তানরা যে সমস্ত আমল করে থাকেন, তো এই আমল মা বাবাকেও দান করা হয়ে থাকে, অর্থাৎ তাদের কবরে পেশ করা হয়। আর এ ব্যাপারে নিয়ম অনুসারে হাদিস রয়েছে যে আল্লাহ রব্বুল আলামিনের বারে গাহে যে আমল রয়েছে সেটা সোমবার এবং বৃহস্পতিবার পেশ করা হয়, আর আম্বিয়া অনুরূপভাবে মা বাবা ওনাদের জন্য বৃহস্পতিবার, জুমার দিন তারা তাদের কবরে ওনাদের সন্তানদের আমলসমূহ পেশ করা হয়ে থাকে। ভালো আমল হলে তো আলহামদুলিল্লাহ, আর যদি খারাপ আমল হয় তাহলে সেটা কবরের মধ্যেও মূলত পেরেশানির মধ্যে পড়ে যায় আপন আওলাদের কারণে। ওনাদের জন্য এটা কোনো ধরনের পেরেশানি নয় যে সন্তানরা আয় কম করেছে, সন্তানরা এমন করেছে এমন করেছে, কিন্তু এই বিষয়ের উপরে তাদের দুর্দশা এবং কষ্ট পতিত হয় যে সন্তান আখিরাত তার নষ্ট করে দিচ্ছে, গুনাহের কাজ করে যাচ্ছে। তো এই কারণে তাদের এক ধরনের দুর্দশা এবং কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। আপন মা বাবাকে অবশ্যই খুশি রাখা উচিত, কবরের মধ্যেও তাদেরকে খুশি রাখা উচিত। আর তার একটি পদ্ধতি হচ্ছে, সন্তান ভালো আমল করবে তো মা বাবা খুশি থাকবেন, তো সন্তানের অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখা উচিত, যাতে আমাদের আমল যখন আমাদের মা বাবার কাছে পৌঁছে অনুরূপভাবে নবীদের কাছেও। আর ইমামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি ইরশাদ করেছেন যে হায়াতি খায়রুল্লাকুম ওয়া মামাতি খায়রুল্লাকুম, আমার জীবনও তোমাদের জন্য উত্তম, আমার দুনিয়া থেকে চলে যাওয়াও তোমাদের জন্য উত্তম। যখন আরজ করা হলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া থেকে যাওয়া কিভাবে উত্তম হতে পারে, তো তিনি এটা ইরশাদ করেছেন, তোমাদের আমল নামাসমূহ আমার কাছে পেশ করা হবে, যার আমল ভালো হবে হুজুর খুশি হবেন, যাদের আমলের মধ্যে কমতি হবে তো আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য কবরের মধ্যেও ইস্তিগফার করবেন, কবরের মধ্যে ইস্তিগফার করবেন।
মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সময় হয়েছে বিদায় নেবার। যারাই আমাদেরকে প্রশ্ন করেছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাদেরকে বরকত দান করুক। মাশাআল্লাহ, এই অনুষ্ঠানের মাধ্যমে অসংখ্য ইলমে দীন, বিশেষ করে শরীয়তের বিধান শিখার আমাদের সৌভাগ্য অর্জন হচ্ছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে ইলমে নাফে অর্জন করার তৌফিক দান করুক। দোয়া রইল, জালাই আমাদেরকে প্রশ্ন করেছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রত্যেককে ভালো সুস্থ রাখুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি।